যখন কোনো ভজন কীর্তন হবে তখন সবাই জানা উচিত যে করতাল মৃদঙ্গের নিচে থাকবে, বলা হয়, আর গান উচ্চতে থাকবে, বাজনাটা নিচে থাকবে। এটা সবাই জানেন। গুরু মহারাজ কলি পঞ্চক নাটক রচনা করেছেন। আগে নাটক হতো কলির দুঃস্বপ্ন, কলির আবির্ভাব, গৌরাঙ্গ বনাম কলি, এভাবে গুরু মহারাজ কলিপঞ্চক নাটক ভাগবত থেকে উনি রচনা করেছেন। ওখানে উনি লিখেছেন, জানিয়েছেন, কলি বলছে আমি ভয় পাই না হরিনামকে, আমি গানকে আমি বাজনা দিয়ে ঢেকে দিব, কাউকে শুনতে দিব না। কিন্তু বলা হয় গান বাজনা না বাজনা গান, গান বাজনা, বাজনা গান বলা হয় না। গান চলবে তার নিচে বাজনা থাকবে। তাহলে অনেক ভক্ত কি করে, অনেক জুড়ে বাজায় আর তখন সে শক্তি পায় না, আরো জুড়ে গায়, বলে মাইক বাড়াও, মাইক বাড়াও, মাইক ফেটে যাচ্ছে কিন্তু সে চিৎকার করছে। তো সেজন্য সবাই দয়া করে শিখবেন, অনেক জুড়ে করতাল মৃদঙ্গে যে ডায়নাটা বাজে, ডায়নাটা বাজে তার নিচে থাকবে করতাল, এটা সবাই শিখে রাখুন। আমি কমে রাখছি, যারা অন্যরা সঙ্গত করছে তারা অনেক জুড়ে বাজিয়ে যাচ্ছে, তো এটা শিখবেন। গান বাজনা, বাজনা গান নয়। তো সেজন্য বাজনাটা আছে সাহায্য, কীর্তনের মধুরতাকে বাড়ানোর জন্য সাহায্য করবে। কিন্তু আমি বাজনা দিয়ে গানকে ঢেকে দিলাম তাহলে কি হবে, আমি কীর্তন হরিনাম শুনতে পেলাম না, তাহলে আমার কিছু লাভ হবে না। এই জন্য কলি বলছে আমি ভয় পাই না, হ্যাঁ হরিনামকে ভয় পাবো না, কেন না আমি বাজনা দিয়ে ঢেকে দিব, কলির কাজ ওটা, ঠিক আছে। তো এই জন্য আমরা কলিকে আমন্ত্রণ করব না, বাজনা দিয়ে যেন ঢেকে দিব না। হরিনামকে কলি ভয় পায়, তখনই ভয় পায় যখন সে ভক্তদের মুখে হরিনাম শুনে পালায় দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে, কলি পালিয়ে যাবে বিভ্রাট পেয়ে। যমদূতরা বলছে আমরা কপাট হানির দ্বারে, তারা বন্ধ করে দিল হরিনাম শুনে, অজামিল উদ্ধার হয়ে গেল, তাই বলছে আর আমাদের যাওয়া দরকার নেই, কপাট বন্ধ করে দিল, হরে কৃষ্ণ মন্ত্র অত শক্তি আছে। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে জমালয়ে না গিয়ে ভগবত ধামে যাওয়ার জন্য। সেই জন্য আমরা ভক্ত সঙ্গ করছি, প্রভুপাদের নির্দেশ অনুসারে যে সমস্ত শহরে, প্রত্যেকটা শহরে, বড় বড় শহরে ইস্কনের শাখা হবে, সেন্টার হবে, এটা প্রভুপাদের ইচ্ছা। তো সেজন্য এখানে চুচুড়া ব্যান্ডেলকে মিলে একটা শাখা করার চেষ্টা হচ্ছে। তো সেজন্য আমরা এখানে চেষ্টা করব যে জমি পাওয়া গেলে তখন মন্দির হবে। আর এখন এখানে দেবাশিষ প্রভু, আমাদের উত্তম শ্লোক প্রভু একটা জায়গাতে চুচুড়াতে ভাড়া নিয়ে সেখানে শুরু হয়েছে এই শাখা। তো এখন একটু বড় দরকার হলো, ওখানে ছোট জায়গা হয়ে যাচ্ছিল, উত্তম শ্লোক প্রভু বললেন এখানে লোকাল লোকেরাও কিছুটা অপছন্দ করছে, তা আমাদের একটু বড় জায়গাও দরকার। তো এখন দেবাশিষ প্রভু এইরকম সুযোগ করে দিচ্ছেন যেতে এখানে আরও অনেক ভক্ত এসে বসতে পারে। তো এইটুকু জায়গাও সম্ভব নয়, যথেষ্ট নয়, আবার হয়তো বড় জায়গা লাগবে। তো সেরকম ভক্তরা চেষ্টা করছে যাতে ভগবানের বাণী গ্রহণ করে সাধারণ মানুষ বুঝতে পারছে না, তারা ভগবানের নাম শ্রবণ না করার ফলে এই জগতে বারবার চক্রে ঘুরছে। তো যাতে সেটা থেকে মুক্ত হয় বা প্রত্যেক মানুষের কাছে যাতে হরিনাম পৌঁছায়, তার জন্য আমাদের এই উদ্দেশ্য। সেজন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সকলের হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত রয়েছে, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, সেটা যখন মানুষ শ্রবণ করবে তখন হৃদয়ে সেটি প্রকটিত হবে। এখন ঢেকে আছে, আচ্ছাদিত হয়ে রয়েছে, তো সেটাকে জাগ্রত করতে গেলে আমাদের হরিনাম প্রচার করতে হবে ভক্তদেরকে। তাই জন্য ইস্কন ভক্তদের এটি দায়িত্ব রয়েছে। যে সর্বত্র যাতে ভগবানের বাণী পৌঁছে যায়। তো এই জন্য আজকে এখানে ব্যান্ডেল চুচুড়া শাখাতে আমরা উপস্থিত হয়েছি, যদিও আমরা সবাইকে জানাতে চাইনি করোনার জন্য, সেজন্য অল্প ভক্ত। যে আমি উড়িষ্যাতে এই ব্যান্ডেল হয়ে যাওয়ার সময় ধর্মেন্দ্রর বাড়ি হয়ে গিয়েছিলাম, একটু ওখানে মিষ্টিমুখ প্রসাদ করে গিয়েছিলাম। তো উড়িষ্যাতে গিয়ে যদিও আমি ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম, সেখানে তিন মাস ছিলাম, আয়ুর্বেদিক হসপিটাল রয়েছে, তো ওখানে আমাদের ইসকন শাখা রয়েছে একটা ছোট্ট, এরকম আগে ভাড়া যেমন ছিল ওখানে ভাড়া নিয়ে রয়েছে। তো ওখানে তিন মাস ট্রিটমেন্ট করে কিছু, তারপরে ফেরার সময় কিছু মন্দিরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে করতে আমি মায়াপুর দিকে যাচ্ছি। তো রাস্তাতে আরও কিছু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে, আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছিলাম। তো এখন রাস্তাতে আবার দু তিন দিন থাকব, তারপরে মায়াপুরে ফিরব। যদিও এখন করোনার সংখ্যা বাড়ছে, পশ্চিমবঙ্গে অতটা স্ট্রিক্ট দেখা যায় না, উড়িষ্যাতে খুব স্ট্রিক্ট ছিল, আমার 50 জনের বেশি কাউকে অ্যালাউ করতো না, এবং রাস্তাতে যে মাস্ক না থাকবে যেতে দিত না। তো বেঙ্গলে ভোটের জন্য এখন লোকেরা হয়তো ফ্রি মনে করছে আছে। তো যাই হোক, করোনা হচ্ছে খুব ভয়াবহ একটা রোগ, সেটা আমাদের লাংসকে বেশিরভাগ এফেক্ট করছে, তো সেজন্য খুব সাবধান থাকতে হবে গুরু মহারাজ বলছেন। যাই হোক, এখন আমরা কিছু ভাগবত থেকে শ্রবণ করব একটি শ্লোক। তো এই ভাগবত শ্রবণের প্রারম্ভে আমি আজকে এই চুচুড়া ব্যান্ডেল শাখাতে যে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, সজ্জন মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, তো আপনাদের উপস্থিতির জন্য আমি সবাইকে ইসকন প্রধান কার্যালয়, শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির এবং শাখা কার্যালয় এই চুচুড়া ব্যান্ডেল যে মায়াপুর আউটপোস্ট পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য, ইসকনের অন্যতম গুরু এবং ইসকন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী, ইসকনের অন্যতম জিবিসি ওং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিষ্যম জয়পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি, এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ আরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি, এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, ভাই ও বোন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করছি। তো আজকে আমরা একটি শ্লোক শুনব ভাগবত থেকে, প্রথম স্কন্ধ ষষ্ঠ অধ্যায়, নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথন বিষয়বস্তুর 35 নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব এবং শ্রবণ করব। তো আমরা সবাই জানি কিভাবে নারদ মুনি তার নিজের জীবন তার শিষ্য ব্যাসদেবকে বলেছেন, কেন বলেছেন না, ব্যাসদেব তিনি অখুশি ছিলেন, একটু মনে তার মনে একটু আনন্দ হচ্ছিল না, চিত্তে আনন্দ হচ্ছিল না, তো সেজন্য উনি বিষণ্ণ হয়েছিলেন। তাই গুরুদেব কেবল বিষণ্ণতাকে মুক্ত করাতে পারেন। তো ব্যাসদেবের গুরুদেব হচ্ছে নারদ মুনি, তো নারদ মুনি বুঝতে পেরে এসেছিলেন এবং সেখানে তিনি তাকে জানালেন যে তোমার বিষণ্ণতার কারণ হচ্ছে তুমি সম্পূর্ণভাবে যে ভগবানের মহিমা তুমি প্রকাশ করনি, তুমি অনেক গ্রন্থ রচনা করেছ, কি পুরাণ উপনিষদ 108 উপনিষদ রচনা করেছো, পুরাণ অষ্টাদশ পুরাণ, তারপরে তুমি রচনা করেছো অনেক কিছু, মহাভারত, পঞ্চম বেদ, চতুর্বেদ, এসব রচনা করেছ তুমি, কিন্তু শান্তি পাচ্ছ না। ব্যাসদেব তিনি চিন্তা করছিলেন আমি জগতের মঙ্গলের জন্য এসব করছি, কিন্তু তিনি বলছেন উপলব্ধি করে যে আমারই মঙ্গল হচ্ছে না, আমারই চিত্ত চাঞ্চল্য হচ্ছে এসব রচনা করে, তা এখন জগতের কি করে মঙ্গল হবে, বিষাদগ্রস্ত ছিলেন। তাই নারদ মুনি জানালেন কারণটা, কেন না ব্যাসদেব যে উপনিষদ বেদ ইত্যাদিতে রচনা করেছেন, কিছু চতুর্বর্গের কথা রচনা করেছেন, ধর্ম, অর্থ, কাম, মুখ্য। সাধারণত জগতে মানুষ এই চতুর্বর্গ প্রতি আসক্ত আছে, ধর্ম করবে কিছু পাওয়ার জন্য। আজকাল লোক ধর্ম করে কেন? হ্যাঁ, তারা ধর্ম ভাবে গরিব লোককে খাওয়ালে, পোশাক দিলে, ঔষধ দিলে, হসপিটাল খুললে, স্কুল খুললে, এগুলি ধর্ম হবে। তো এগুলি করে, ধর্ম আচরণ করতে চায় মানুষ, কিন্তু প্রকৃত ধর্মটা কি তারা বুঝতে পারে না। তারা কিছু পুণ্য অর্জন করে, ইন্দ্রিয় সুখ করতে চায়, ধর্ম করবে ভাবে আমি ধর্ম করে কিছু পেতে চাই, অর্থ, জগতের লোক সেটি চায়, ধর্ম পরে অর্থ। কেন আমি ধর্ম করব? যখন আমরা বলি আসুন হরিনাম করবেন, বলে কি পাব, আগে প্রশ্ন এটাই আসে, আপনারা কি দিবেন, টাকা পয়সা দিবেন? এই জন্য ব্যাসদেব এই যে সব পুরাণ, উপনিষদ, বেদ ইত্যাদি রচনা করেছেন, সেখানে তিনি কিছু ধর্ম সম্বন্ধে বলেছেন, ধর্ম করলে এটি পাবে। সেজন্য মানুষ তো ইন্দ্রিয় সুখে আসক্ত, আর ওইটা শাস্ত্রকে দেখিয়ে ভাবে ওই তো খুব সুন্দর, এটা করলে এইসব পাওয়া যাবে, দান করলে স্বর্গলোকে যাওয়া যাবে, ওখানে আরও যে সুন্দর উপভোগ্য বস্তু পাওয়া যাবে। তো এইরকম ভেবে মানুষ কী করে না, সাধারণভাবে তারা বুঝে না প্রকৃত ধর্ম, আত্মার ধর্ম, ভগবানের নির্দেশকে পালন করা, সেটা বুঝতে পারে না। তারা ভাবে আমার ইন্দ্রিয়গুলি কী করে সুখী হবে, সেইরকম আমি ধর্ম করব। কিন্তু ব্যাসদেব তিনি ভেবেছিলেন যে মানুষকে ক্রমান্বয়ে উন্নত স্তরে নিয়ে যাবেন, কিন্তু কলিযুগের মানুষ সেটা পছন্দ করে না। তো সেজন্য কলিযুগের মানুষের জন্য আমাদের দরকার, সেজন্য ভাগবত রচনা করা হয়েছে। ব্যাসদেব তারপরে নারদ মুনি নির্দেশে শ্রীমদ ভাগবত সমস্ত শাস্ত্রকে মন্থন করে ভাগবত রচনা করেছেন। সেখানে সরাসরি কৃষ্ণের কথা, ভগবানের লীলা কথা, তার মহিমার কথা প্রকাশ করতে বলা হয়েছে। যেখানে জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, জীব কৃষ্ণের দাস, তার সেবা করে কৃষ্ণকে সন্তুষ্ট করাবে, ভগবানের সন্তুষ্টিটাই হচ্ছে প্রেম ভক্তি। তো ভাগবতে সেটাই শেখানো হয়েছে যে আমরা সবাই কি করে প্রেম লাভ করতে পারব, তো ভাগবত থেকে সেটি পাওয়া যাবে। তো সেজন্য ধর্ম, অর্থ, কাম, মুখ্য চরিতার্থ না করে আমরা সবাই প্রেম চাই, আনন্দ চাই। তো সেই প্রেমটা কি না, কৃষ্ণর সুখ বিধান, আর কাম হচ্ছে নিজের সুখ বিধান। সেজন্য কবিরাজ গোস্বামী বলেছেন আত্মেন্দ্রিয় প্রীতি, যেটা আমরা আত্মেন্দ্রিয় যে বাঞ্ছা আকাঙ্ক্ষা করছি সেটাকে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ধরে প্রেম নাম, মানে কৃষ্ণের সুখ বিধান সেটা হচ্ছে প্রেম, আর নিজের সুখ বিধান সেটা হচ্ছে কাম। এই জন্য চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, তিনি শিখালেন প্রেম ভক্তিটা কি, তিনি আচরণ করে শিখালেন। চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এসেছেন, তিনি রাধারানীর ভাব তিনি প্রকাশ করেছেন গৌরাঙ্গ রূপে, আটটি শ্লোকের মধ্যে শেষ শ্লোকে প্রকাশ করেছেন। প্রভুপাদ বলেছেন জগতের লোক প্রেম প্রেম বলে, কিন্তু আসলে তারা প্রকৃত প্রেম জানে না, তারা কামকেই প্রেম বলে। ছেলে মেয়ের ভালোবাসা যে কাম, স্বামী স্ত্রী ভালোবাসা যে কাম, তারা সেটাকে ভাবে প্রেম, জানা আমরা স্বামী স্ত্রী প্রেম করছি, আমরা ছেলে মেয়ে প্রেম করছি, ওটা হচ্ছে কাম। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাবে শিখালেন, আশ্লিষ বা পাদরতাম পিনষ্টুমাম অদর্শন মর্মাহতাং করুত বা যথাতথা বাবিদধাতু লম্পটু মত প্রাণ নাথস্তু সয়েব না পর। রাধারানীর ভাবে কৃষ্ণের কাছে মহাপ্রভু প্রার্থনা করছেন, মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কিন্তু তিনি রাধারানীর ভাব প্রকাশ করছেন যে রাধারানী প্রকৃত যে প্রেমটা কি তিনি জানেন। কি না আশ্লিষ বা পাদরতাম পিনষ্টুমাম, তিনি বলছেন হে কৃষ্ণ আপনি আমাকে আলিঙ্গন করুন বা আমাকে পদদলিত করুন বা মর্মাহত করুন, অদর্শন দান করুন, আমাকে দেখা নাই দেন, তবু তুমি আমার প্রাণনাথ। কিন্তু আমরা যদি কেউ স্ত্রী স্বামী যদি অদর্শন করে, তাকে কিছু আঘাত করে, মর্মাহত করে, কিছু না দেয় বস্ত্র, তখন স্ত্রী কি করবে? হ্যাঁ, তাকে ত্যাগ করে দেবে, আর একটা স্বামী গ্রহণ করবে, বলে এ দিচ্ছে না আমি আর একটা স্বামী গ্রহণ করব। প্রভুপাদ তার একটা লেকচারে বলছিলেন যে তিনি এটা রেল লাইনে দেখছেন, রেল লাইনের ক্রস করতে গিয়ে একটা ফুটপাতের কাছে দেখছেন একটা স্বামী অন্ধ, কিন্তু স্ত্রী সে স্বামীকে অত সুন্দর পোশাক আচ্ছাদ নেই, তবু তার স্বামীর সেবা করছে, অন্ধ হয়ে গেছে তাও তাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে ভাবছে না এই অন্ধ কি দেখতে কোনো ইনকাম করতে পারে না, কিন্তু স্ত্রী নিজে আবার কিছু এনে স্বামীকে প্রতিপোষণ করছে। তো প্রভাত দেখো কিরকম এখনো ভারতবর্ষে এরকম মহিলা আছে, কিন্তু পাশ্চাত্য দেশে তারা ত্যাগ করে দেয়, কিন্তু ভারতবর্ষে এখন পাশ্চাত্যের কুসংস্কার চলে এসেছে। হ্যাঁ, তারা কিছু অসুবিধা হয়ে গেল ত্যাগ করে দেবে, হ্যাঁ ডিভোর্স করে আরেকজন স্বামী গ্রহণ করবে। তো এটা শাস্ত্রের নির্দেশ নয় যে মহিলারা স্বামী চেঞ্জ করবে, এটা অবৈধ ক্রীড়া হয়ে যায়। তো সেজন্য মহাপ্রভু শিখালেন যে আসল প্রেম কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত, প্রেমটা এইখানে জগতে কোনো নেই, জগতে আর যা কিছু আছে সেটা কাম আছে, আমার নিজের ইন্দ্রিয় সুখটা কেবল আছে। তো সেজন্য রাধারানী কেবল কৃষ্ণের প্রীতি বিধান করতেন, তিনি নিজে সুখী হওয়ার জন্য চিন্তা করতেন না, গোপীরা কেবল কৃষ্ণের সুখ বিধান করতেন, তারা যদিও সাজতেন কেবল কৃষ্ণের জন্য, কৃষ্ণের সুখ হবে কি করে? তারা যখন পাখা করতেন, চামর ঢুলাতেন, হয়তো অষ্টসাত্ত্বিক বিকার প্রেমের লক্ষণ সেটাকে নিন্দা করতেন, না না আমরা চাই না, এই প্রেম চাই না, মানে এই অষ্টসাত্ত্বিক বিকার চাই না, প্রেমের একটা লক্ষণ, কেন কেন চাই না? না আমি পাখা করতে গিয়ে যে অষ্টসাত্ত্বিক বিকারে কম্পন হবে, তো কম্পন হলে পাখাটা গিয়ে কৃষ্ণের গায়ে লেগে যাবে, স্তম্ভ মানে একটা স্তম্ভের মতো হয়তো দাঁড়িয়ে থাকবো, আমি পাখা বিচাতে পারবো না, স্তম্ভ মানে হয়ে গেল, অজ্ঞান হয়ে যাবে, ক্রন্দন হবে, তো সেজন্য কৃষ্ণকে হয়তো ভালো লাগবে না। তো সেজন্য তারা ওইগুলাকেও ত্যাগ করছে, বলছে না না আমার এই অষ্টসাত্ত্বিক বিকার আমার দরকার নেই, কেবল আমি সেবা করতে চাই। তো সেই সেবাটাই কৃষ্ণ সন্তুষ্ট হন, সেবা করে কৃষ্ণকে তুষ্ট করানো। তো এটাই হচ্ছে আমাদের আসলে মহাপ্রভু সেটাই শিখাতে চেয়েছেন, যে আপনি আমরা কৃষ্ণের কাছে কিছু পেতে ভালো, হ্যাঁ কৃষ্ণ তোমাকে থ্যাংক ইউ, হ্যাঁ আর না দিলে আমরা বলো কৃষ্ণ ভজন করে কি হবে, একটা রোগ হয়ে গেল বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কেন কৃষ্ণ ভজন করলাম অ্যাক্সিডেন্ট কেন হয়ে গেল? কৃষ্ণের ইচ্ছা আমরা জানি না, অ্যাক্সিডেন্ট হলো কোনো কিছু কৃষ্ণ চায়, হয়তো আমার কোনো মঙ্গল আছে ওই অ্যাক্সিডেন্ট থেকে, আমি হয়তো বুঝছি না যে আমার একটা কষ্ট আছে, আমরা জানি না, ভগবান যে কোনো কিছু আমার জন্য করেন সেটি মঙ্গলময়, আমরা বুঝি না। তো আমাদের একটা সুন্দর একটা উপাখ্যান আছে, একটা রাজা হঠাৎ করে তার আঙ্গুল একটা কেটে গেছে, আঙ্গুল কাটা মাত্রই মন্ত্রী বলছে রাজন ভগবান যা করেছেন মঙ্গল হয়েছে আপনার। রাজা রেগে গেছে, তুমি আমার মন্ত্রী হয়ে আমার আঙ্গুল কেটে গেল আর তুমি বলছো ভগবান মঙ্গল করলেন, মূর্খ তখন জেলে নিয়ে আটকে রেখে দিয়েছে, তাকে নিয়ে জেলে পুড়িয়ে দিয়েছে, বলে একদম লক করে রাখো। ওই বেটা বলছে আমার হাত কেটে গেল, বলছে ভগবান যা করেছে মঙ্গলের জন্য, আমার মন্ত্রী সে আমার মঙ্গল না করে বলছে ভগবান মঙ্গল করেছে। তো রাজা একদিন সৈন্য সামন্ত নিয়ে মন্ত্রীকে জেলে পুরে গেছেন বনের মধ্যে মৃগয়া করতে। তো ওখানে কিছু দস্যু প্রবৃত্তির লোকেরা ছিল, কালী পূজা করে, তাদের মানত ছিল রক্ষা কালী পূজা 108 মানুষ, 101 মানুষ বলি দিবে। তো 100 বলি হয়ে গেছে, আর একটা বলি ছিল এক নম্বর 101, তো সে পালিয়ে গেছে। তো তখন হঠাৎ করে আর একটা মানুষ লাগবে, তো সেই দস্যু সর্দার তার লোকদের বলেছিল দেখো তোমরা। তো দেখতে দেখতে দেখছে রাজা, হৃষ্টপুষ্ট রাজা একজন বনের মধ্যে, তখন তার দস্যু প্রবৃত্তির লোকেরা তাকে ঘেরাও করেছে। তো তাদের মধ্যে যুদ্ধ হয়েছে, তো সৈনিকরা সব পালিয়ে গেছে, তখন রাজা একা হয়ে গেছে। তখন রাজাকে বন্দি করেছে, বন্দি করে নিয়ে গেছে। তখন সর্দার রক্ষা কালীর কাছে বলি দিতে যাচ্ছেন, তখন পুরোহিত মহাশয় বললেন একে আগে চেক করতে হবে, যদি শরীর কোনো অঙ্গহানি হবে তাহলে বলি দেওয়া যাবে না। তখন রাজাকে চেক করতে করতে দেখছে একটা আঙ্গুল কাটা। তখন পুরোহিত মহাশয় বললেন সর্দারকে যে এই রাজা বা এই হৃষ্টপুষ্ট লোক বলি দেওয়া যাবে না, এ ছেড়ে দাও, এ মা কালীর বলি দেওয়ার যোগ্য নয়, তাকে ঠেলে ফেলে পিটিয়ে তাড়িয়ে দিল। তো রাজা কষ্টে মুষ্টে রাজধানী ফিরে এসছে। তো তখন মন্ত্রীর কাছে গিয়েছে জেলে, লক খুলে মন্ত্রী তো তুমি যা বলেছিলে সেটাই, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তো আমার একটা প্রশ্ন, মন্ত্রী জিজ্ঞাসা কি প্রশ্ন, না তোমার কি মঙ্গল হলো তুমি জেলের মধ্যে থাকলে? তুমি তো বললে ভগবান যা করেন মঙ্গলের জন্য, তুমি যে জেলে থাকলে এটা কি ভগবান মঙ্গল করেছে? বলছে হ্যাঁ এটাও মঙ্গল। বলছে কি করে? আমি বুঝতে পারছি না। তখন মন্ত্রী বলেন যে রাজার সঙ্গে মন্ত্রী সবসময় থাকে, যতই যুদ্ধ হোক না কেন, সৈনিকরা পালিয়ে গেল মন্ত্রী রাজাকে ছেড়ে চলে যাবে না। তো যখন আমি আপনাকে না ছেড়ে যেতাম তাহলে আপনার অঙ্গহানি দেখে আপনাকে বাদ দিত, পরে আমার ঘাড়ে বলি পড়ত, তো এটা ভগবান কি মঙ্গল করলেন না? বলে হ্যাঁ। তো এভাবে আমরা জানি না, আমাদের অ্যাক্সিডেন্ট হোক, কমর ভেঙে যাক, যাই কিছু হোক, পূর্বের কর্ম অনুসারে সব সংগঠিত হয়। কালেন কর্ম না, হ্যাঁ ব্যাসদেবকে নারদ মুনি এসব শিক্ষা দিয়েছেন। তো কাল এবং কর্ম, পূর্বের কর্ম আর সময় সংগঠিত হবে, সেরকম সব কিছু আসবে। কিন্তু এই জীবনে আমরা যা কিছু করছি ভক্তি, এই ভক্তি জীবনে এটা সঞ্চয় থাকবে, এটি আস্তে আস্তে আমাদের কর্মকে লাঘব করে দেবে, ওটা বড় একটা কিছু ছোট আকারে হবে। হয়তো মৃত্যু ছিল কিন্তু সেখানে সে হয়তো হাড় গুড় ভেঙে পড়েছে, সেখানে তার কষ্ট আছে পূর্বের কিছু কর্ম। হ্যাঁ কত আমরা পিপিলিকার ঘাড় ভেঙে দিচ্ছি পায়ের দ্বারা, হ্যাঁ কি না, পা দি মেরে ভেঙে দিচ্ছি না, কত গরু ছাগলকে পিটাচ্ছি আমরা জানি না, কিন্তু আমার ঘাড় ভেঙে গেল আমি কষ্ট পাচ্ছি। চাণক্য বলেছেন, প্রভুপাদ তার লেকচারে বলছেন আত্মবত মন্যতে জগৎ, আমার হাতটা একটু কেটে গেলে আমি কত কষ্ট পাচ্ছি। তাহলে আমরা কত লোকের হাত পা কেটে দিচ্ছি, কত ছাগল মুরগি মাছ তাদের হাত পা কেটে দিচ্ছি, তো তারা কষ্ট পাচ্ছি না, আমার আঙ্গুল কেটে গেলে কষ্ট। তো সেটা চাণক্য পণ্ডিত বলছেন যে যখন এই কষ্ট পাচ্ছ তখন তুমি দেখো আর অন্যের কি করে হাত কাটতে পারো, যে আমি এত কষ্ট পাচ্ছি তাহলে ও কষ্ট পাবে, যেন আত্মবত মন্যতে জগৎ, এভাবে দেখো। হ্যাঁ এটা একটা প্রভুপাদ তার লেকচারে প্রায় বলতেন। তো যেন আমাদের প্রত্যেক জীব তারা ভগবানের অংশ, তারা ভগবানকে ভুলে যাওয়ার ফলে, তার কাছে না ফেরার ফলে এই জগতে বিভিন্ন কর্মচক্রে বারম্বার জন্ম মৃত্যু চক্রে কখনো খেতে পাবে কখনো খেতে পাবে না, কখনো প্রধানমন্ত্রী হবে কখনো আবার সাধারণ মানুষ হয়ে যাবে, কখনো মুখ্যমন্ত্রী হবে সাধারণ মানুষ হয়ে যাবে, কখনো নানা অন্ধ হয়ে জন্মাবে, এইসব আমরা জানি না। তো সেজন্য এই ভাগবত গ্রন্থ, গীতা গ্রন্থ, চৈতন্য চরিতামৃত, এই তিনটি গ্রন্থ সার বস্তু আমাদের জীবনে। শ্রীল প্রভুপাদ আমাদের সময় নেই অনেক গ্রন্থ শাস্ত্র পড়ার, 108 উপনিষদ পড়ার আমাদের সময় নেই, আমাদের চতুর্বেদ পড়ার সময় নেই, কিন্তু এই সব শাস্ত্রের একদম নির্যাস বস্তু ভাগবত গীতা এগুলি আমরা পড়ব। আর চৈতন্য চরিতামৃত যে স্বয়ং কৃষ্ণ এবং গৌরাঙ্গ, তো এই ভাগবতের গৌরাঙ্গের দুটি কথা একসাথে গৌর গোবিন্দ লীলা একসাথে গ্রথিত হয়েছে চৈতন্য চরিতামৃতে। এই জন্য প্রভুপাদ এই তিনটি গ্রন্থের বেশি গুরুত্ব দিতে বলেছেন সারা বিশ্ববাসীকে। তো সেখানে আমরা যদি জানবো, অধ্যয়ন করব, গ্রহণ করব, শুধু অধ্যয়ন করে পাণ্ডিত্য জাহির করার জন্য নয়, লোককে কিছু বলার জন্য নয়, আমি সেটা যেন আচরণ করি, আমি যা বলবো আপনারা সেটা যেন জানবেন যে আমরা যেন আচরণ করি, সেজন্য আমরা প্রচারক ভক্ত আমরা বলবো সেটা আচরণ করে। মহাপ্রভু সেটিই শিক্ষা দিতে এসেছিলেন, আপনি আচরি ধর্ম শিখামো সবারে। চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বললেন সবাইয়ের কাছে গিয়ে নিজে করতে করতে, হ্যাঁ, তাই জন্য মানুষ গ্রহণ করেছে। তো সেজন্য আমরা নিজে করব, অন্যকে শিখাবো, খালি বলো না আপনার হরিনাম করুন, না আমি দেখা নিজে করি না। অনেক ভাগবত বক্তা অনেক কিছু বলবে ভাগবত থেকে, কিন্তু নিজে আচরণ করে না। তো সেজন্য আচরণ করে আমরা অভ্যাস করব, সেটাকে গ্রহণ করতে চেষ্টা করতে হবে, হয়তো আমরা 100% করতে পারছি না, কিন্তু অভ্যাস করতে হবে আস্তে আস্তে। তো ভাগবতের প্রথম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় 35 নম্বর শ্লোক আমরা বলবো এখন, সবাই হাত জোড় করে বলুন, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, হাত জোড় করে, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, ওং নমঃ ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ, মুখং করুতি বাচালং পঙ্গুলংঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুন দীনতারিণম পরমানন্দমাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টিকী, এখানে বলা আছে নিত্য ভাগবত সেবা, মানে রবিবার থেকে সোমবার কয়দিন হয়, 7 দিন, তার মানে বছরে একদিন, বছরে 7 দিন না, সোমবার থেকে রবিবার এই 7 দিন আমার জীবনে যতদিন তাকে বলে ভাগবত সপ্তাহ। এরকম নয় বছরে 7 দিন বক্তা নিয়ে এলাম টাকা দিয়ে মনোরঞ্জন লোকরঞ্জন প্রতিষ্ঠার জন্য ভাগবত সপ্তাহ করলাম, এটা প্রভুপাদ বলছেন আমার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ একটা শ্লোক 6 মাস ক্লাস দিয়েছেন, তাহলে 7 দিনে ভাগবত শেষ হবে? একটা শ্লোক ভাগবতের 6 মাস উনি বলছেন, 6 মাস, তার মানে ভাগবতের শ্লোকের মধ্যে কি আছে আমরা জানি না, প্রত্যেকটা অক্ষরের মধ্যে সব তত্ত্ব রয়েছে, তো উনি 6 মাস ধরে একটা শ্লোককে বলেই যাচ্ছেন, তার মানে ভাগবত 7 দিনে শেষ হয় না, বুঝতে পারছেন? তো যারা ভাগবত সপ্তাহ করে তারা স্মার্তরা করে কেবল কিছু পুণ্য অর্জন করার জন্য, কিন্তু প্রেম যদি চায় তাদের জন্য নিত্যং ভাগবত সেবায়া, সবসময় সে ভাগবতের সেবাতে নিযুক্ত থাকবে। তো যেন আমরা আমাদের প্রভুপাদ ইস্কন ভক্তদের তিনি এটি বলে গেছেন, কারা প্রতিদিন ভাগবত শ্রবণ করেন পাঠ করেন হাত তুলুন, একটা শ্লোক হলেও ধন্যবাদ। আমি কালকে ছিলাম সিঙ্গুরে দেখলাম প্রত্যেকটা ভক্ত হাত তুলেছে যে ভাগবত তারা পড়ে। তো জিজ্ঞাসা করলাম ভাগবত আছে কাদের, তারকেশ্বরে, তারা দেখালো হাত তুলে, সবাইয়ের বাড়িতে ভাগবত আছে। তো আমি অবাক হয়ে গেলাম, যতজন উপস্থিত ছিল, আমি বললাম যারা নেই ভাগবত, খুব মুষ্টিমেয় 2-4 জন ছিল ভাগবত নেই, তার মানে প্রভুপাদের ভাষ্য ভাগবত প্রত্যেক বাড়ি বাড়ি রাখছে। তো আমি আত্মানন্দ প্রভুকে ধন্যবাদ জানাবো যে অনেক জায়গায় ভাগবত পৌঁছাচ্ছে, আমাদের তো সুযোগ রয়েছে ইনস্টলমেন্টে ভাগবত সংগ্রহ করার, 18টা ভলিউম প্রভুপাদ এত সুন্দর রাত্রি জাগরণ করে মাত্র 2 ঘন্টা ঘুমাতেন, আর আমাদের জন্য উনি আচার্যদের শিক্ষাকে ভাগবতের তত্ত্ব তিনি প্রকাশ করেছেন, আমাদের কি করণীয় অকরণীয় সব। তো যেন আমি অনুরোধ করব এখানে চুচুড়া ব্যান্ডেল অধিবাসী ভক্তবৃন্দ, যে আপনারাও প্রত্যেক বাড়িতে, প্রভুপাদ বলছেন ভদ্র ব্যক্তির বাড়িতে ভাগবত মাস্ট তারা রাখবে। তো প্রত্যেক ভদ্র ব্যক্তি তারা ভাগবত রাখবেন, ভক্তরা তো রাখবে, প্রথম ভদ্র ব্যক্তি তারা রাখবেন। ভদ্র ব্যক্তি হলে ভক্ত হওয়া যায়, ভদ্র ব্যক্তি না হলে ভক্ত হবে না। তো সেজন্য যারা ভদ্র ব্যক্তি অবশ্যই ভাগবত নেবেন এবং বাড়িতে রাখবেন, একদিন না একদিন আপনি যদি রাখেন সে স্বয়ং ভগবান। আর যদি নাও পড়ে থাকেন, কখনো আপনার নাতিপুতি পড়বে, তখন আপনি পিতৃপুরুষ রূপে হয়তো রয়েছেন, উদ্ধার পেতে পারলেন না, কিন্তু আপনার নাতি ভক্ত হয়ে গেল, তখন সেই পিতৃপুরুষ দেখবে ও নাচবে। অনেক পিতৃপুরুষরা উদ্ধার পায় না, তারা আটকে রয়েছে সব এই জগতে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে। তো তারা দেখে কখনো আমাদের বংশে কোনো বৈষ্ণব আসবে, তো ইস্কন ভক্ত সঙ্গে ভাগবতের সঙ্গে কেউ বৈষ্ণব হয়ে গেল, সে ভোগ লাগিয়ে প্রসাদ খেতে শুরু করলো, তখন ওই পিতৃপুরুষরা নৃত্য করতে লাগবে যে আমার এবার উদ্ধার। তখন তারা প্রসাদ পেয়ে, শ্রাদ্ধ মানে শ্রদ্ধায় ভগবানের নিবেদিত প্রসাদ, তাই ভক্তরা প্রতিদিন শ্রাদ্ধ করে। অনেক লোক শ্রাদ্ধ বাড়ি খেতে যায় না, কিন্তু ভক্তরা প্রতিদিন শ্রাদ্ধ করে, এটা জানে না। শ্রাদ্ধ শব্দের অর্থ শ্রদ্ধায় ভগবানকে নিবেদিত বস্তু, সেটা যখন আমরা গ্রহণ করব সেটা প্রসাদ। তো সেজন্য পিতৃপুরুষকে দেওয়া হয়, তারা সেটা গ্রহণ করে মুক্ত হয় এবং দুর্লভ মনুষ্য জন্ম ভক্ত ঘরে জন্মায়, আর তখন তারা হরিভজন করে সদ্গুরু নিয়ে, তারপরে ভগবতধামে ফিরে যায়। এভাবে বৈষ্ণব হলে তার পিতৃপুরুষদেরকে সে উদ্ধার করতে পারবে, বুঝতে পারছেন? তো যেন ভাগবত অবশ্যই প্রত্যেক বাড়িতে রাখতে হবে। তো এখন আমরা উচ্চারণ করব, সবাই বলুন, জমা দিভি যোগ পথই কাম লোভ হত মোহু মুকুন্দ সেবয়া ইয়দ্বত তথা আত্মা অন্ধা অধ্যা ন সাম্যতি। জমাদিভি যুগ পথই কাম লোভ হত মোহ, কাম লোভ হত মোহ মুকুন্দ সেবয়া ইয়দ্বত তথা আত্মা অধ্যা ন সাম্যতি। জমাদিভি যুগ পথই কাম লোভ হত মোহ মুকুন্দ সেবয়া ইয়দ্বত তথা আত্মা অধ্যা ন সাম্যতি। তো প্রভুপাদ শব্দার্থ বলেছেন, অনুবাদ বলেছেন এবং তাৎপর্য বলেছেন। তো শব্দার্থ এখন বলছি না, অনুবাদ আমরা বলবো সবাই। সবাই বলুন, যোগ প্রণালীর দ্বারা ইন্দ্রিয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে, তার মানে 100% নয়, যেতে পারে। কিন্তু আত্মার অভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয়। তাহলে আত্ম প্রসন্নতা পেতে গেলে যোগ অনুশীলন, অষ্টাঙ্গ যোগ আসন, প্রাণায়াম, ধ্যান ও ধারণা এগুলি যথেষ্ট নয়। এগুলি দ্বারা কেবল ইন্দ্রিয়ের সংযমতা আসবে, সেটা 100% আবার নয়। 100% সংযম হবে না, আপাতত মনে হচ্ছে সংযম হয়ে গেছে, কিন্তু নাড়া পেলে আবার উঠে যাবে। যেদিন এখানে বললেন সেটা যথেষ্ট নয়। তাহলে বলুন, এই পরিতৃপ্তি কেবল কার পরিতৃপ্তি? আত্মার, আত্মার পরিতৃপ্তি। পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই লাভ করা যায়। তাহলে যৌগিক পন্থার দ্বারা কখনো আত্মার প্রসন্নতা বা তৃপ্তি, দিব্য আনন্দ হবে না। সাময়িক কেবল ইন্দ্রিয়ের সংযম হবে, মনটা হয়তো একটু কন্ট্রোল হবে, কিন্তু 100% নয়। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, প্রথম দ্বিতীয় স্কন্ধ ভাগবতের অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোকে তাৎপর্যে পড়বেন, ওখানে লেখা আছে প্রবিষ্ট কর্ণরেন্দ্রেন স্বানং ভাব স্বরূহম ধোনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। ওই শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ বলেছেন যে বৈজ্ঞানিক উপায়ে কেমিক্যাল দ্বারা আবদ্ধ পাত্রের ঘোলা জলকে স্বচ্ছ করা যায়, হ্যাঁ কি না? তার মানে আবদ্ধ ঘোলা জল, যেমন একটা কলস সেটা আবদ্ধ, তার মধ্যে ঘোলা জল রেখে দিলেন, সেটা ফিটকিরি কেমিক্যাল দিয়ে কি হবে? পরিষ্কার হয়ে যাবে, দেখা যাবে ও পরিষ্কার। কিন্তু ওই কলসটা যখন ঠিক করে নাড়া পাবে কি হবে? আবার ঘোলা দেখা যাবে। তো যৌগিক পন্থা হচ্ছে ওই রকম, আমার যে চেতনা, আমার যে সরোবর হৃদয়ে রয়েছে, এটা আমাদের মনের বাসনা সেটা কতটুকু? একটু না বিরাট? তার মানে আমাদের সরোবরটা বৃহৎ, তার মানে বৃহৎ জলাশয় বৃষ্টিকালে ঘোলা হয়ে যায়, হ্যাঁ কি না? তো সেখানে বৈজ্ঞানিক উপায়ে কেমিক্যাল দিয়ে স্বচ্ছ করা যাবে? হবে না। তো সেটা কি করে স্বচ্ছ হবে? সেই শ্লোকে বলা হয়েছে সলিলস্য যথা শরৎ, শরৎকালে যখন বৃষ্টি আসবে তখন ওই বড় বড় জলাশয় ঘোলা জল আপনা থেকেই স্বচ্ছ হয়ে যাবে। তো এই শরৎকালের বাড়িকে ভক্তিযুগের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই ভক্তির দ্বারা কেবল আমার অনন্ত জীবনের, অনন্ত জীবনের কর্মের যে বাসনা সেটা বৃহৎ, সেই ঘোলাটা আবদ্ধ হয়ে রয়েছে, সেটা সাধারণত যৌগিক প্রক্রিয়ায় আসন প্রাণায়াম ধ্যান ধারণা এই অষ্টসিদ্ধির দ্বারা সাময়িকভাবে হয়তো আমি মনে করি হ্যাঁ আমি এখন যৌগিক প্রক্রিয়ায় দেহটা সুস্থ আছে, আমার ইন্দ্রিয়টা একটু কন্ট্রোলে এসেছে, কিন্তু যেই নাড়া পাবে আবার সেটা জেগে উঠবে। যেমন তার উদাহরণ প্রভুপাদ দিলেন, মেনকার নাড়াতে বিশ্বামিত্র নাকি বিশ্বামিত্র ঋষি তার বাঁধ ভেঙে গেল, তার সমস্ত তপস্যা কি হলো? ধূলিসাৎ হয়ে গেল। কত বছর ধরে তপস্যা করছে শেষ, কিন্তু প্রভুপাদ বলেন হরিদাস ঠাকুর স্বয়ং মায়াদেবী এসেছেন, হরিদাস ঠাকুরের কাছে স্বয়ং মায়াদেবী এসেছেন, কিন্তু মায়াদেবী নিজে শুদ্ধ ভক্ত হয়ে গেল, মায়াদেবী শুদ্ধ ভক্ত হয়ে গেল। আবার এসেছিল আর একটা বৈশ্যা, রামচন্দ্র খান পাঠিয়েছিল লক্ষ্য হীরা, সে মহন্তে পরিণত হয়ে গেল, আবার হাজার হাজার মহন্তরা তাকে প্রণাম করতে এলো। কেন সম্ভব? কি করে হলো? না ভক্ত সঙ্গ। তো এইভাবে আমাদের চেষ্টা করতে হবে এই শ্লোক অনুসারে যে ভক্তিযোগের মাধ্যমে আমরা আত্মার প্রসন্নতা লাভ করতে পারি। তো প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে, যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। যোগের উদ্দেশ্য কি? ইন্দ্রিয় সংযম করা। যোগ অনুশীলনের মাধ্যমে আসন প্রাণায়াম ধারণা ধ্যান এবং চরমে ব্রহ্মে লীন হয়ে গিয়ে ইন্দ্রিয়গুলিকে দমন করা যায়, এটা ইন্দ্রিয় দমন করা যাবে। কিন্তু ইন্দ্রিয়গুলির সঙ্গে বিষধর সর্পের তুলনা করা হয়েছে, ইন্দ্রিয়গুলির সঙ্গে বিষধর সর্প সঙ্গে তুলনা করা হয়েছে। বিষধর সর্পের দাঁতটাকে যদি ভেঙে দেওয়া হয় সে ছুবল দিলে আর কিছু হবে না, কিন্তু এই যে যৌগিক পন্থা সাময়িক সংযম হবে, সম্পূর্ণভাবে বিষ দাঁত ভাঙে যাবে না, কিছু থেকে যাবে, তো সেজন্য খুব সাবধান, সম্পূর্ণ হবে না। তো সেজন্য ভক্তিযোগ দরকার। আপনারা জানেন নেউলকে দেখেছেন? নেউল, নেউল বলে বাংলা, বেজি, বেজি বলে। তো বেজি সাপের, বিশ্বধর সাপের সাথে যুদ্ধ করতে দেখেছেন? হ্যাঁ, কি করে যুদ্ধ করে? বড় বড় বিশ্বধর সর্পের সঙ্গে বেজি তার সাথে যুদ্ধ করে, আর সাপ দংশন করে সাপ বেজিকে, বেজির কিছু হয় না। কেন কেন হয় না? বেজির একটা গুটি গাছ শিকড় আছে জানা, ও সেটা গিয়ে ও জেনে আসে কোথায় গাছটা আছে, আর ওটাকে ও দাঁতে কামড় নেয়, তেন আবার ওর বিষ কিছু হয় না। সাপের কাছে গিয়ে আবার যায় আর সাপকে খণ্ড খণ্ড করে দেয়, বেজি খণ্ড খণ্ড করে দেয় না, আবার জুড়িয়ে দেয়, আর সাপ তাকে দংশন করে ব্যাধির কিছু হয় না, কেন না ও জানে একটা গাছের শিকড় সেটাকে ও কামড় দেয় আর ওই বিষ কিছু কাজ করে না। ঠিক সেই রকম আমাদের ইন্দ্রিয়ের যে বিষ দাঁত চলে যাবে, কিছু কাজ করবে না, বিষ দাঁত থাকবে কিন্তু বিষের কোনো ক্রিয়া হবে না। কি করে ক্রিয়া হবে না, না আস্তে আস্তে বিষগুলি বার করে দেবে। নেউল যখন বারবার যায় যে সাপ কামড়ায় দংশন মারে বিষটা নেমে যায়, হ্যাঁ কি না, আবার যায় আবার নেমে যায় আবার যায় আবার নেমে যায়, তো সম্পূর্ণ বিষটাকে একদম বার করে দেয় আর যত ছুবল দিবে বেছির কিছু হবে না। তো সেই জন্য ওটা শিকড় কামড় দেয়। তো আমাদের কাছে সেই শিকড়টা কি জানেন, দাঁতে কামড় রাখতে হবে, মুখের মধ্যে রাখতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র শিকড় এটা যদি আমরা মুখের মধ্যে রাখি তাহলে আমাদের ইন্দ্রিয়ের যে বিষ দাঁতগুলি বিষ রয়েছে এটা যত করতে থাকবো সে বিষ ছুবল দিতে থাকবে, ইন্দ্রিয় সবসময় ছুবল দিতে থাকবে, হ্যাঁ তখন আস্তে আস্তে ওই বিষগুলা সব নেমে যাবে, তখন শান্ত হয়ে যাবে সব ইন্দ্রিয়গুলি আর দংশন করে কিছু পারবে না। কাম হ্যাঁ ভক্তের থাকবে, মনে করবে না কাম থাকবে না আমার কাছে, প্রভাত বলছেন তাহলে মৃত শরীরের কাম থাকবে না, আমার মনের ইচ্ছা থাকবে, চোখের দেখার ইচ্ছা থাকবে কিন্তু সেগুলি কি হবে, চোখ দেখবে কেবল কৃষ্ণ ভক্ত ধাম এইসব দেখবে, অন্য আজে বাজে সিনেমা টিভি মোবাইল খুলে হ্যাঁ ইন্টারনেট খুলে নেগেট ছবি খারাপ জিনিস এইসব দেখতে যাবে না। তখন তার মানে তার ছুবল মেরে মেরে আর বিষদান ভেঙে দিয়েছে, তখন ওই চোখটা আর ওই দিকে দৌড়াচ্ছে না, চোখটা কখন ভক্তরা আসবে, গীতা পড়ব, ধামে যাব, রাধা মাধব বিগ্রহ দর্শন করব, হ্যাঁ এইসব দিকে যাচ্ছে, কেন এই হরে কৃষ্ণ মন্ত্র প্রভাবে এই বিষ দাঁতগুলি আমাদের ইন্দ্রিয়গুলি এমনভাবে মানে সে ছুবল মারছিল কিন্তু এই হরিনাম করতে করতে ওটা আস্তে আস্তে সংযত হয়ে যাবে। যেমন হরিদাস ঠাকুর সেখানে মায়াদেবী এসছে লক্ষ্মীরা এসছে তারা ছুবল মারতে যাচ্ছে কিছুই হচ্ছে না, বরঞ্চ তারাই ভক্ত হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের চেষ্টা করতে হবে ভক্তিযুক্ত সেবা করার জন্য। তো সেই ভক্তিযুক্ত সেবা করার জন্য সেজন্য আমরা বিগ্রহ প্রতিষ্ঠা করি বাড়িতে, বিগ্রহ সেবা করি, হ্যাঁ বিগ্রহ আলেখ্য এখানে রয়েছে, আলেখ্য ও বিগ্রহ আট প্রকার বিগ্রহ আছে, তার মধ্যে আলেখ্য একটা বিগ্রহ, হ্যাঁ আবার কেউ অষ্টধাতু দিয়ে হ্যাঁ কাঠের দ্বারা নিম কাঠ দিয়ে এরকম মাটি দিয়ে, তো বিভিন্ন আট প্রকার বিগ্রহ তৈরি করা হয় শাস্ত্রে, ভাগবত একাদশ স্কন্ধে বর্ণনা রয়েছে। তো আমরা যেন গুরু বৈষ্ণবদের অনুমোদন ক্রমে বিগ্রহ প্রতিষ্ঠা করি, নিজের ইচ্ছা মতো যেন না করি। তো সেজন্য বিগ্রহ কেউ নিল সেটা গুরুদেবের ইচ্ছায় বৈষ্ণবদের নির্দেশে। আমরা গিয়েছিলাম একটা জায়গায় তারকেশ্বরে, গঙ্গা মাতা একটা বিগ্রহ, একটা মাতাজি স্নান করছে ডুবে গঙ্গা মাতা হাতে দিয়েছে একটা বিগ্রহ অটোমেটিকলি, তার মানে সেটা বৈষ্ণবী উনি অনুমোদন করলেন, সে বিগ্রহ সেবা করতে যোগ্য। কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে গুরুদেব বৈষ্ণবের অনুমোদন নেই আমরা করতে পারি না, আমার কৃষ্ণ বা গোপাল আমার হাতে খাবে কোনো অসুবিধা নেই। আমরা জানি সেই বিগ্রহ সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, আমরা জানি নবদ্বীপ ধামে মহাপ্রভু নিমায় পণ্ডিত রূপে লীলা করছেন আর শিশু নিমায় রূপে লীলা করছেন, নিমায় পণ্ডিত রূপে গৌরাঙ্গ রূপে লীলা করছেন। এক সময় এক ব্রাহ্মণ দক্ষিণ ভারতের কি তথ্য বিপ্র তিনি পরিভ্রমণ করতেন, পরিভ্রমণ করছেন কিন্তু তার বাল গোপাল ছিল, কিন্তু বাল গোপালকে উনি প্রতিদিন ফলমূল খাওয়াতেন, অন্ন খাওয়াতেন না কোনোদিন। তো একদিন উনি ফলমূল খাওয়াতেন আর নিজেও ফলমূল খেতেন, উনি অন্নও খেতেন না, ফলাহারি, যেহেতু বালগোপাল ফলমূল খায় তাই উনি সেটা ভোগ লাগিয়ে ফলমূল খান। তো এক সময় নিমাই ছোট শিশু তার বাড়িতে সেই তথ্যৈক বিপ্র বালগোপাল সেবক উনি বালগোপাল নিয়ে সেখানে পৌঁছেছেন সন্ধ্যাবেলা। তো সেখানে জগন্নাথ মিশ্র তাকে নিমন্ত্রণ করলেন, তাকে সম্মান করে বললেন আজ আমার বাড়িতে ভিক্ষা গ্রহণ করুন, কিছু আপনি রন্ধন করুন আর এই বাল গোপালকে নিবেদন করুন। বলে না না না, আমি তো পরিভ্রমণ করে থাকি, কেবল আমার বাল গোপাল ফলমূলই আহার করে আর আমি ওই ফলমূল খেয়েই থাকি, অন্য আমি গ্রহণ করি না, আপনি কিছু ফলমূল দিন। তখন জগন্নাথ মিশ্র বলেন না, বৈষ্ণবের কর্তব্য ভক্তের কর্তব্য আমাদের গৃহস্থকে মঙ্গল করা, তা আমাদের একটি ইচ্ছা হয়েছে। জগন্নাথ মিশ্র বললেন আমার একটি ইচ্ছা, আজ আপনি অন্ন ব্যঞ্জন গোপালকে নিবেদন করুন, তা আমি সব ব্যবস্থা করছি, গৃহস্থের কর্তব্য এরকম। তখন হাড়ি চাল ডাল তরি তরকারি সব ব্যবস্থা করা হলো, আর সেই ব্রাহ্মণ রন্ধন করলেন, রন্ধন করে বাল গোপালকে নিবেদন করছেন, নিবেদন করে মন্ত্র বলছেন ওং ব্রহ্মণ্য দেবায়, বলতে বলতে মন্ত্র উচ্চারণ করছেন আর সঙ্গে সঙ্গে নিমাই এসে খেতে শুরু করে দিয়েছে। হারে হারে নিমাই তুমি কি করছো, যে চিৎকার করেছে জগন্নাথ মিশ্র তো বাইরে ছিলেন, দৌড়ে এসছেন, আরে নিমাই তুই এই ব্রাহ্মণের নিবেদিত ভোগ তুমি খেয়ে নিছ, সে বাল গোপালের জন্য হয়েছে, দুষ্ট, তখন তাকে ধরে নিয়ে গেছে। বলছে না না উনি ডাকছে তাই আমি এসছি, কিছু বুঝতে যুগ মায়া দ্বারা আবৃত করছে জগন্নাথ মিশ্রকে, বুঝতে দিচ্ছে না উনি যে স্বয়ং বাল গোপাল। দেখুন বেশ, আবার তাকে ধরে নিয়ে গেছে, ঘরে নিয়ে গেছে তুমি এখানে থাকো, তখন আবার অনুরোধ করছে, ব্রাহ্মণ বলছে না আমি আর রান্না করব না। বুঝলেন না, আমাদের অনুরোধ, বিশ্বরূপ এসছে, বিশ্বরূপকে দেখতে সুন্দর, আসলে তিনি তো বলরাম নেতাই প্রকাশ, তো নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপ, তাকে দেখতে সুন্দর, তিনি যখন অনুরোধ করেছেন ভুলে গেছে তার রূপে মোহিত হয়ে, বলে ঠিক আছে তোমার নির্দেশ পালন করার জন্য আমি আবার রন্ধন করব। তো এইরকম একবার দুইবার তিনবার তারা অনুরোধ করেছেন, যখন দ্বিতীয়বারেও নিমাই এসে খেয়েছে, তো বিশ্বরূপ বললেন নিমাইকে যে তুই এরকম করছিস, তখন জগন্নাথ মিশ্র রেগে তাকে বললেন আমরা ঘরে ঢুকিয়ে তাকে দরজা বন্ধ করে রাখছি। তখন দরজা বন্ধ করে ঘরের মধ্যে প্রতিবেশী বাড়িতে মাসি বাড়ি পাঠিয়ে দিয়েছে, আর জগন্নাথ মিশ্র বলছে আমি নিজে এখানে দাঁড়িয়ে থাকবো যাতে নিমাই না যেতে পারে পাশাপাশি। তখন আবার সেই ব্রাহ্মণ তাদের অনুরোধে রন্ধন করছে, বিশ্বরূপ এমনভাবে কথা বলছে যে আপনারা আপনাদের কর্তব্য গৃহস্থের মঙ্গল কামনা করা, আপনারা তো সেইভাবে বিচরণ করেন, তো যখন এরকম গুণগান করেছেন তখন আবার বৈষ্ণব হিসাবে সেই ব্রাহ্মণ আবার রন্ধন করেছেন। তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে, অর্ধরাত্রি হয়ে গেছে, তখন সবাই ঘুমিয়েও গেছে, তো আবার সেই মন্ত্র নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ যোগ ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম বলে যে মন্ত্র উচ্চারণ করে ভোগ লাগাচ্ছে, নিমাই আবার এসে খেতে শুরু করেছে। তখন ব্রাহ্মণ চোখ খুলে দেখে নিমাই খাচ্ছে আর সব ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। তখন আর নিমাই বলছে আরে তুমি আমাকে বারবার ডাকছ, আমি যখন খাচ্ছি তুমি আবার চিৎকার করছো, তুমি তো আমাকে ডাকছ। তখন ব্রাহ্মণ বুঝতে পারছে না, তখন ব্রাহ্মণকে সে বাল গোপাল রূপ দর্শন করালেন, তার মানে এই যে শালগ্রাম বাল গোপাল বিগ্রহ রয়েছে সেই ব্রাহ্মণের কাছে, যে গোপাল বিগ্রহ স্বয়ং কৃষ্ণ, যে নিমাই পণ্ডিত স্বয়ং, সেটা উনি দেখালেন, নিমাই পণ্ডিত তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ। তখন বাল গোপাল মূর্তি তাকে দেখালেন, তখন বললেন দেখো এই নবদ্বীপে আমার অনেক লীলা হবে, এই কথা তুমি জগতে কাউকে প্রকাশ করবে না বর্তমান, এটা অটোমেটিক প্রকাশিত হবে, কিন্তু এখন তুমি প্রকাশ করো না, এভাবে তুমি ব্রজে গোকুলে এভাবে তুমি আমাকে নিবেদন করেছিলে, আমি সেখানেও খেয়েছিলাম, আর আজ তুমি নিবেদন করেছ তাই সেটা আমি গ্রহণ করেছি। তো ব্রাহ্মণ তখন হরিনাম করতে করতে সেখানে প্রেমে বিহ্বল হয়ে গেছে, সবাই বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রামা হরে রামা রাম রামা হরে হরে। তো এভাবে হরিনাম করতে শুরু করে, নৃত্য গীত করতে শুরু করেছেন, জগন্নাথ মিশ্র এসে গেছেন, কি হলো অবশেষে কি মানে ভোজন হলো কি না তিনি বুঝতে পারছেন না, বলে না না সব ঠিক আছে। আপনি জানালেন না যে নিমাই এরকম আবার করেছে, উনি বুঝতে পারলেন যে আমি নিমাইকে দেখেছি এরকম, বলে আবার যুগমায়া দ্বারা হ্যাঁ আটকে গেলেন, বন্ধ করে দিলেন। তখন বললেন তুমি এই নিমায়ের যত্ন নিও, ভালো করে তার সেবা করো। হ্যাঁ সব ব্রাহ্মণ তাকে বলছেন, আর আমি এই নবদ্বীপ ধামে থাকবো। হ্যাঁ তখন সেই বিপ্র থেকে প্রায় সময় নিমায়ের বাড়িতে যেতেন, দর্শন করতেন এবং আনন্দ অনুভব করতেন। তো সেজন্য ভগবত ভক্তির দ্বারা ভগবানকে নিবেদন করা, বিগ্রহ সেবা করা, এটা ভক্তি। ভগবানকে ভোগ নিবেদন হচ্ছে, হাত দিয়ে রান্না করা হয়েছে, এটা ভক্তি যোগ। অনেক লোক জানে না ভক্তি যোগটা কি, সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণের সেবাকেই ভক্তি যোগ বলা হয়। যেমন এখানে রান্না হয়েছে, যে রান্না করছে তার হাত দিয়ে এটা ভক্তি যোগ, তার মানে কৃষ্ণ সেবাতে যুক্ত হওয়া কর্ম সেটা হচ্ছে ভক্তি যোগ। তো সেজন্য আমরা যোগ অনুশীলন করছি কৃষ্ণের সেবার জন্য, আমরা চোখটাকে যুক্ত করছি কৃষ্ণ বিগ্রহতে, আমার গ্রন্থ অধ্যয়নে, আমার পাটা যুক্ত করছি কোথায়, এখানে ভগবানের ভক্তরা গুণকীর্তন করছে ভগবানের মন্দিরে ধামে, হ্যাঁ এরকম ভক্ত সঙ্গে নগর কীর্তন করতে, তাই জন্য আমি পা করছি, নৃত্য করছি। তো এরকমই আমাদের সব ইন্দ্রিয় যখন ভগবানের সেবায় যুক্ত হবে, যার ফলে আমরা আত্মার পরিতৃপ্তি লাভ করতে পারবো। তো সেজন্য আমার অনুরোধ যে মানুষ যাতে এই ভক্তিযোগ অনুশীলন করতে পারে, তার জন্য আপনারা প্রত্যেকেই দায়িত্ব গ্রহণ করুন। অনেক সিনিয়র ভক্ত এখানে আছে, অনেক জুনিয়র আছে, তো সিনিয়র জুনিয়র তো যায় আসে না কিছু, প্রত্যেক শিষ্য, দীক্ষিত ভক্ত, শুভাকাঙ্ক্ষী ইস্কনের ভক্ত সবাইকে প্রভুপাদ এবং গুরুদেব আদেশ করেছেন, স্বয়ং কৃষ্ণ নিজে আদেশ করেছেন, চৈতন্য মহাপ্রভু নিজে আদেশ করেছেন যে প্রত্যেক ঘরে ঘরে যাও এবং ভিক্ষা চাও, হরিনাম করাও, গীতা ভাগবতের শিক্ষা প্রদান করো। এটি মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ নিজে বলছেন, আমাদের গুরুদেব বলছেন, প্রভুপাদ বলেছেন। তো এখন শিষ্যের কর্তব্য, শুভাকাঙ্ক্ষী হিসাবে কর্তব্য গ্রহণ করা, গ্রহণ করলে সিদ্ধি লাভ হবে। আমরা গ্রহণ করি না, তাই অনেক অসুবিধায় পড়ি। তো সেজন্য দীক্ষার সময় আমরা বলি যে করব, কিন্তু এখন করি না। হ্যাঁ মান সম্মান পাওয়ার আশাতে প্রচার হয় না, প্রচার হয় অভিমান শূন্য হলে। হ্যাঁ কেউ আমাকে সম্মান করলো না করলো তাতে যায় আসে না। তো সেজন্য আমার কর্তব্য সবার কাছে পৌঁছাবো। হ্যাঁ তাহলে, এবং যারা জুনিয়র ভক্ত আছে তাদের পুষ্টি কী করে হবে, তাদের কাছে যাব। তারা অনেক সময় অনেক বুঝতেও নাও পারে, তারা হয়তো আমাকে সম্মান করলো না, তাও না করতে পারে, তবু আমি গুরু বৈষ্ণবদের কথা তাদের কাছে প্রকাশ করব। জুনিয়রদের কর্তব্যও যে না না ইনি আমার অনেক সিনিয়র ভক্ত, হ্যাঁ প্রভু আপনি আমাদের কিছু বলুন কিভাবে আপনারা ভগবত ভক্তি লাভ করেছেন। যেমন নারদ মুনি হ্যাঁ সব ব্যাসদেরকে তার নিজের কথা বলছেন, ঠিক সেরকম যারা সিনিয়র ভক্ত তারা বলবে আমরা এরকম প্রচার করতাম, আমার যোগ্যতা নেই, তো সেও শিখছে যে আমরা এরকম প্রচার, ও আপনারা এরকম করতাম। যেমন নারদ মুনি, তিনি ছোট, আমি শিশু ছিলাম, 5 বছর বয়স, আমি তো দাসী পুত্র ছিলাম, যোগ্য নই ভক্তদের সেবা করার মতো। তো আমরা যে ভক্ত সাজছি এটা কেবল ভক্ত সেবা করার জন্য, আমি নিজে বৈষ্ণব নই, ভক্ত হতে পারিনি, কিন্তু আমরা যে পোশাক পরছি, তিলক পরছি, কেবল অন্য বৈষ্ণবদের সেবা করার জন্য। যদি আমি বলি আমি বৈষ্ণব, তাহলে সেটাতে আপনি কৃপা পাবেন না। আমি বৈষ্ণবের দাস হওয়ার জন্য চেষ্টা করব, সবসময় তাদের কাছে যাব। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকের কাছে যাওয়া, তাদেরকে কিছু শেখানো, যে সেবা করানো। হ্যাঁ তাহলে কি হবে, আস্তে 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 আমাদের চিন্তাধারা, চেতনা হ্যাঁ বড় হবে, উন্নত হবে, তখন আনন্দ লাভ করা যাবে। তো এই জন্য ব্যাসদেব সব শুনছেন, গুরুদেব কিভাবে 5 বছর বয়স এবং তিনি একটা নিচকুলে জন্ম হয়েছেন এবং ভক্তদের সঙ্গে তাদের সেবা করেছেন, তার মা সেবা করেছেন, বাসন মেজেছেন। তো সিনিয়র ভক্তরা দেখবে ও আপনি কত সুন্দর ভক্ত, আসুন আজকে এখানে এই ঠাকুরের আরতি প্লেটটা একটু মেজে দিন না। এইরকমই নারদ মুনি তার মা সেই সব চাতুর্মাস্য করছিলেন, ভক্তি বেদান্তরা বৈষ্ণবেরা তাদের বাসনগুলি কি মাজত, সেখানেতে থাকতেন, প্রসাদ পেতেন, সেগুলো মুছত। তো এইরকমই ভক্তরা আরেক অন্যকে সেবায় নিযুক্ত করে তাদেরকে ভক্তি উত্তোলন করবে, তাহলে তাদের হৃদয়ে যখন ভক্তি যোগ বাড়বে তখন তারা কৃষ্ণ ভক্তির দ্বারা ভগবতধামে ফিরে যেতে পারবে, চক্র থেকে মুক্ত হতে পারবে। আমাদের একজন ভক্তিচারু স্বামী গুরু মহারাজের শিষ্য কল্যাণী বয়স্ক, তো ওনার বাড়িতে আমি গিয়েছিলাম, তো উনি বলছিলেন মহারাজ আমার বৌমারা কেউ ভক্ত হচ্ছে না, হ্যাঁ আমি একা, আমার স্ত্রী নাই, রান্না করি, বাসন মাজি। তখন আমি বললাম আপনি যেহেতু বলে না 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 এই তোমরা ছুঁইবে না, এই এটা আসবে না, এটা করবে না, আপনি তাদেরকে মুছাতে পারেন, তাদের দ্বারা সবজি ধোয়াতে পারেন, রান্না না করতে পারেন, তাদের দ্বারা বাসন মাজাতে পারেন, আপনি বলে না 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 তোমরা মাছ খাও ছুঁইবে না, তারা ভক্ত হবে কি করে? প্রভুপাদ শিখিয়েছেন এইভাবে, প্রভুপাদ আমাদের সেই জন্য এরকম শিখাতে হবে। অনেক সময় আমরা খুব গোলামি দেখাই, হ্যাঁ তোমরা আসবে না, তাহলে মাছ মাংস খাও, সে মাছ মাংস খাও, আমি তো মাছ মাংস খাচ্ছিলাম, তাহলে আমি কি করে ভক্ত হলাম? না, অন্য ভক্তরা আমাকে ডেকেছে, পাশে বসো, এই আসনটা বিছাও, এখানে একটু কীর্তন করো হাতেল দিয়ে, হ্যাঁ আরতির প্লেটটা নিয়ে আসো, এরকম করে আমি মাছ মাংস খেতাম, আমাকে যেন ডেকে ডেকে এরকম করিয়েছে, তারপরে তো সেবা করার ফলে আমার মধ্যে জেগেছে, আমি নিজে এখানে ভক্ত হয়ে গেলাম, হে তুই মাছ খাচ্ছিস, তুই এখানে আসবি না, তাহলে কি হবে? তাদেরকে তাড়িয়ে দিলে তারা ভক্ত হবে? তো সেজন্য ইস্কনের প্রচারটা এরকমই, এত লোক বেড়েছে ভক্ত, তার কারণ হচ্ছে এটা। গৌড়িয়া মঠে কেন এত ভক্ত বাড়ে না? অনেক লোক বলে, আমি উড়িষ্যায় গিয়েছিলাম, বললে আপনাদের ইস্কনে এত ভক্ত বাড়ে কি করে বাড়ছে? আমার গৌড়িয়া মঠে কেউ আসে না ধারে কাছে, কেন আসে না? হ্যাঁ নাক ঠিকায়, হ্যাঁ এটা সেটা বেশি নিয়ম। আরে জগতের লোককে কৃপা করতে হবে, কিছু সেখানে লাঘব রাখতে হবে, তো সেজন্য অনেক সময় বুঝতে পারে না মানুষ। তো সেজন্য আসুন, উড়িষ্যাতে আমি গিয়েছিলাম, সে গৌড়িয়া মঠের ভক্তরা আমাদের সঙ্গে মিশে তখন শিখলো, তারা এখন প্রচার করছে, না না এই সুন্দর তো প্রথা, ভালোই তো ভক্ত আছে। আমরা লোকেদেরকে আরতিও শিখাই, বলে আপনি একটু আরতি করুন, আচমন করে নিজে বলুন আমি অযোগ্য, হ্যাঁ শিখুন, তো এরকম অযোগ্য বলুন তুলসীর সামনে আমি অযোগ্য, তো তিলক পরুন, গলায় মালা পরুন, ধুতি পরুন, দে আচমন করুন, দে পবিত্র হয়ে আজকে নাম হটে মহামিলনে আরতি করুন। হয়তো আমি মন্দিরে করব না, কিন্তু আমি নাম হটে মহামিলনে শিক্ষার জন্য সেই সব মাছ মাংস খাওয়ার লোকদেরকে শিখাবো। আমি বলে মাছ মাংস খাই না, সে শিখবে করবে ওখানে নাম হটো মহামিলনে, ওটা শিখানোর জন্য। তো সেগুলি আরতি শেখাও, তুমি আজকে পাঠ করো, হ্যাঁ তুলস তিলক পর, মালা রাখো, ধুতি পর এবং বসো, বসে আজকে তুমি আমাদেরকে শোনাও। সে হয়তো শুদ্ধ ভক্ত নয়, কিন্তু তাকে উৎসাহিত করানোর জন্য, কেবল মহামিলনের দিন নয়, অন্য সময় নয়, বড় সভা হচ্ছে, হ্যাঁ সেখানে আমরা নিজেদেরকে উৎসাহিত করার জন্য শিখব, কিন্তু বড় একটা সভা আছে, সেখানে যারা জানে সিনিয়র আছে তাদের দু চার কথা আমরা বলবো, যে আপনারা কিছু বলুন, হ্যাঁ জগতে মঙ্গল করুন। আর যখন আমরা কনিষ্ঠ, শিখানোর জন্য সিনিয়ররা তাদেরকে শিখাবে যে এটা করুন, এটা আসুন, বাসন মাজুন, রান্না হয়তো করবে না, হয়তো গলায় মালা নাই তার দ্বারা জল আনবে না, গলায় যাদের গলায় মালা থাকবে না তাদের দ্বারা জল বইবে না, কেন? গলায় মালা না থাকলে পিতৃপুরুষরা জল গ্রহণ করে না, তো ভগবান তো দূরের কথা, বৈষ্ণব তো দূরের কথা, কেন নাই? গলাতে পদ্মপুরাণে বলা আছে, গলায় মালা না থাকলে সেই জলটা পেচ্ছাপ হয়ে যায়, অপবিত্র জিনিস, সেটা পিতৃপুরুষরা গ্রহণ করে না, এই জন্য শ্রাদ্ধে গলায় মালা দিয়ে দেওয়া হয়, তিলক চন্দন ফোঁটা দিয়ে দেওয়া হয়, বাবা মারা গেছে মাথার মুন্ডন করে শিখা রেখে দেওয়া হয়, ধুতি পরিয়ে দিয়ে বৈষ্ণব সাজিয়ে দিল ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণ নিজে বৈষ্ণব নয়, ব্রাহ্মণ নিজে বৈষ্ণব নয়, ব্রাহ্মণ গলায় মালা নাই বলে তুমি মালা পরো, কেন না? পিতৃপুরুষ তোর হাতে জল খাবে না, তুই জল দিতে পারবি না, তাহলে ব্রাহ্মণ কি করে পূজা করাবে? তুই এটা লোক জানে না। তো সেজন্য আমার অনুরোধ, হ্যাঁ তুলসী মালা পরলে উড়িষ্যাতে অনেক নাক টিকায়, হ্যাঁ তুলসী মালা পরেছ, হ্যাঁ তুমি যখন স্নান করবে তোমার পায়ে জল গড়ে যাবে। আমার পদ্মপুরাণে একটা শ্লোক দেখালাম, যে তুলসী মালা পরে যদি কেউ স্নান করে, এই জলটা যদি পৃথিবীতে স্পর্শ করে, সমস্ত তীর্থ যত তীর্থ আছে সমস্ত তীর্থের জল এসে স্নান হয়ে যায়, তাহলে ওখানে আমার পায়ের জল কোথায় গেল? সব তীর্থর জল সেখানে চলে এসেছে, তাহলে আমি জলেই দাঁড়িয়ে আছি, তাহলে আমার পায়ে তুলসী জল হলো নাকি? সেখানে ব্রহ্মময় হয়ে যায়, হ্যাঁ সব ব্রহ্মময়, হ্যাঁ তখন সেই সময়টা, সেটা মানুষ জানে না। সেই জন্য সব তীর্থে যদি স্নান করতে চান, তাহলে তুলসী গলায় মালা পরুন আর স্নান করুন, এবং পৃথিবীকে ধন্যা করে দিন, আর পিতৃপুরুষদেরকে জল দিন, তাহলে পিতৃপুরুষ আপনার হাতে জল খাবে। নাহলে আমরা খালি বলি আমার বাবাকে ভালোবাসি, পিতৃপুরুষ শ্রাদ্ধ করব, কেউ আপনার হাতে জল গ্রহণ করবে না। তো সেজন্য আমার অনুরোধ, এই ভগবত ভক্তি চেতনাকে মার্জিত করবে, শুদ্ধ করবে, তো সেজন্য সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আনন্দ পাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো শ্রীমদ ভাগবতম কি? তো এইরকম ভাবে আপনারা বাড়িতে সকলেই আলেখ্য এইরকম সুন্দর সাজিয়ে রাখবেন। আর কেউ যদি মনে করে আমি গৌরনীতায় বিগ্রহ রাখবো, তাহলে আমাদের গৌরাঙ্গ প্রেমস্বামী মহারাজ অনুমোদন নেবেন। হ্যাঁ, গুরু মহারাজ বলছেন অনুমোদন নিতে হবে বৈষ্ণবের বা গুরুদেবের, নাহলে কোনো রকম গোপাল রাধা কৃষ্ণ গৌরনীতায়, গুরু মহারাজ বলেন গৌরনীতায় রাখা যায়। হ্যাঁ, গোপালের সেবা খুব কঠিন, বহুবার খাওয়াতে হবে, কিন্তু গৌরনীতায় সেবা কঠিন না, নিতায় গৌর সেবা খুব সহজ, তাকে খেতে না দিলেও রাখবে না। হ্যাঁ, সেজন্য সেবাটা খুব সহজ আছে, আপনি যখন তিনবার খাবেন ওই তিনবারও খাবে, কিন্তু গোপালকে উঠেই খাওয়াতে হবে, লাড্ডু খাওয়াতে হবে, ক্ষীর খাওয়াতে হবে, হ্যাঁ কত কিছু খাওয়াতে হবে, তাই না? তো সেজন্য নিতায় গৌর বিগ্রহ না রাখতে পারলে আলেখ্যও বিগ্রহ, যে বিগ্রহের সেবা হয় মন্দিরে সেই অর্চা বিগ্রহ আলেখ্য রাখবেন। কখনো আপনারা থাকলেন না বাড়িতে, কিন্তু মায়াপুরে সেই অর্চা বিগ্রহ পূজা হচ্ছে, আরতি হচ্ছে, ভোগ লাগছে, আপনি চলে গেছেন মায়াপুরে, কেউ নেই, কিন্তু ওই বিগ্রহ মায়াপুরে সেবা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি অর্চা বিগ্রহ না রেখে নিজে মনগড়া রাখবেন, কিছু হবে না। তো সেজন্য অর্চা বিগ্রহ রাখবেন, আর মায়াপুরে গিয়েও মানসে সেখানে মঙ্গলারতি করবেন, মানসে ভোগ লাগাবেন। যদি আলেখ্য এখানে থাকলেও সেখানে চিন্তা করছেন ও মায়াপুরে এখন ভোগ লাগছে, আমার এই বিগ্রহ মায়াপুরে বাড়িতে আছে, তো সেই রাধা মাধবর্ষ কি, তখন আপনি মানসে সেখানে ভোগ লাগান, মানসে সবকিছু করুন, মন্দিরে কিছু প্রণামী দিয়ে দিবেন, রাধা মাধবের ফল মূল দিয়ে দিবেন, তখন আপনার বাড়ি, হে রাধা মাধব আমার বাড়িতে আপনি আছেন, আর এখানে ফল মূল সব মন্দিরে দিয়ে দিলেন, গৃহস্থের কর্তব্য মন্দিরে যাবে যখন ফল মূল প্রণামী দিয়ে দিবে সেখানে পূজারীর কাছে বা রাধা মাধবের কাছে, দিলে কি হবে, আপনি বাড়িতে নেই ওখানে ভোগ লেগে গেল, আপনার অর্থাৎ ঠাকুরের সেবায় লেগে গেল, তখন এইভাবে সেবা করতে পারবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এখন একটা বাজতে যাচ্ছে, কোনো প্রশ্ন থাকলে আমরা শুনতে পারি। তা ভোগ লাগছে না, ভোগ লেগে গেছে, তাহলে যশোমতী নন্দন হবে না ভোগারতি গায়ে হবে, কীর্তন হবে, তো আমাদের দেবেশ্বর নিতাই প্রভুরা কোথায় সব? তো কোনো প্রশ্ন আছে আলোচ্য বিষয়ের মধ্যে? কোনটা? গলায় মালা না থাকলে, সেটাই বললাম, মালা পরলে সে জল আনতে পারবে, সে সবজি বানাতে পারে, মালা না থাকলে সবজি বানাতে পারে, কিন্তু পরিষ্কার কাপড় হতে হবে, স্নান করতে হবে, বুঝতে পারছেন? প্রচার ক্ষেত্রে যদি কেউ স্নান করে, কাপড় পরিষ্কার করে আসবে, সে সবজি বানাতে পারবে, গলায় মালা না থাকলে সে জল দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু সে কাপড় স্নান করে সে মাল জন্য করে, সবজি বানাবে, আপনি তো সবজি আনছেন মার্কেট থেকে, কার থেকে আনছেন? তো এখানে সবজিটা বানাবে, যেহেতু সবজিটা ধুয়ে সেখানে আপনি আবার ভোগ লাগাবেন, কিন্তু বানানোর সময় যেহেতু একটু পরিষ্কার থাকতে হবে, চুলটা বাঁধতে হবে, মায়েরা চুল খুলে রাখবে না, রান্নার সময় চুল খুলে রাখবে না, চুলটা যদি পড়ে যাবে ওই সবজিতে ভগবান সেটা গ্রহণ করবে না, বুঝতে পারছেন? এগুলি প্রচার ক্ষেত্রে এটা শিক্ষা দিতে হবে। প্রচার ক্ষেত্রে আপনি গিয়েছেন, কোনো লোক নেই, তো সেখানে একটা কয়েকজনকে ভক্ত বানানোর জন্য আপনি তাদেরকে এরকম করবেন, গলা মালা পরা, তারপরে আপনি জল নিয়ে আসুন, জল অনেক দূরে আছে, তাদের গলা মালা পরিয়ে স্নান করিয়ে যাওয়ার কাপড় পরে।